বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন আরব এই দেশটিতে স্থিতিশীলতা চায় তেহরান। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদ-দাওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা, ঘৃণ্য যুদ্ধাপরাধ বলল ইরান, হামাসের তীব্র নিন্দা। পাকিস্তান সেনাবাহিনীকে জড়িয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ সংক্রান্ত এক প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলল বাংলাদেশ সেনাবাহিনী। এবং গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের, ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরান সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে আরব লীগ যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন হস্তক্ষেপ নয়, বরং ইরান কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা চায়। আরাকচি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে আরব নেতাদের উদ্দেশ্য করে লিখেছেন, আপনাদের মতো আমরাও বেশ কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি চাই এবং দেশটিতে কোনো ধরনের গণ্ডগোল বা গোলযোগ চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা যেমন রক্ষা করতে হবে, তেমনি দেশটির সকল ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে সিরিয়ায় অবস্থিত পবিত্র মাজারগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অস্ত্র ফিরিয়ে নিতে হবে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আরাকচি বলেন সিরিয়া যাতে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সে বিষয়টি নিশ্চিত করাও জরুরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফিলিস্তিনের গাজা উপত্যকার কামাল আদ-ওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনাদের হামলার কঠোর নিন্দা করেছেন। হামলার ঘটনাকে তিনি ঘৃণ্য যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেন। ইরানের এই মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের জন্য তারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে বর্বর বিমান হামলা চালায়। এতে হাসপাতালের 5 স্টাফ সহ অন্তত 50 জন শহীদ হন। ইসমাইল বাকাই বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলে যে গণহত্যা চলছে তার অংশ হিসেবে ইহুদিবাদী সেনারা গাজার গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালিয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সচল একমাত্র হাসপাতাল কামাল আদওয়ানে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে, কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর অভিযান আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধী শত্রুর হাতে সংঘটিত ভয়াবহ অপরাধযজ্ঞের দীর্ঘ তালিকায় আরেকটি যুদ্ধাপরাধ যোগ করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের যেসব আহত ও অসুস্থ রোগী নিহত হয়েছেন এবং হাসপাতালটি ধ্বংস করে যাদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে, তাদের সব দুর্দশার দায় ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকাকে নিতে হবে। বিবৃতিতে গাজায় চলমান ভয়াবহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজকে নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে, 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে বিলম্বিত করছে। তাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে, কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও সচেতনভাবে দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যার নেতা ছিল শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার পর বাংলাদেশকে গঠন করার নাম করে দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। এ সময় আওয়ামী লীগের শাসনের ও দুর্ভিক্ষের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দুর্ভিক্ষ ও দুঃশাসন সময়টা তৈরি করেছিল আওয়ামী লীগ, আর নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের হিমাচল প্রদেশের সিমলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সহকারী পরিচালকের বাড়ি থেকে 1 কোটিরও বেশি ঘুষের টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। সিবিআইয়ের চণ্ডীগড়ের দপ্তরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, টাকার বৈধ কোনো নথি দেখাতে পারেনি ওই ইডি কর্মকর্তার পরিবার। সংবাদমাধ্যমকে এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, ওই ইডি কর্তা এবং তার ভাই আর্থিক তছরু প্রতিরোধ আইনে 3 বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাদের দুজনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই সিমলায় ইডি কর্মকর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। তিনি বাড়িতে ছিলেন না, তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হুদাইদায় ভয়াবহ বিমান হামলা চালানোর পরও গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুসালাম সানায় প্রকাশিত এক বিবৃতিতে এই প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের জেনে রাখা উচিত যে আমাদের জনগণ এ ধরনের হামলার কারণে ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ত্যাগ করবে না। আব্দুসালাম আরও বলেন, ইয়েমেন তার মানবিক ও ধর্মীয় নীতি ও দায়িত্ববোধের সঙ্গে কখনো আপোষ করবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইয়েমেন। তিনি সানা বিমানবন্দর সহ অন্যান্য বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বলে বর্ণনা করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পবিত্র আল কুদস জেরুজালেম এলাকার পাশাপাশি দক্ষিণ নেগেভের কয়েক ডজন শহরে সাইরেন বাজানো হয়। ইসরায়েলের চ্যানেল 12-এর খবর অনুযায়ী ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম জরুরি পরিষেবার এক ব্যক্তি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে ইসরায়েলের আকাশে প্রবেশ করার আগেই তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী প্রথমবারের মতো মার্কিন নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইয়েমেনের রাজধানী সানাই সর্বশেষ শুক্রবার রাতে ইঙ্গো-মার্কিন জোট বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর বলেছে, সিরিয়ার পরিস্থিতি যাতে স্থিতিশীল না হয় সেজন্য আমেরিকা ও ব্রিটেন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে। সংস্থাটি আজ এক বিবৃতিতে বলেছে, চলতি মাসের শুরুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে ওয়াশিংটন এবং লন্ডন এই অঞ্চলে স্থায়ী আধিপত্য বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বজায় রাখার লক্ষ্যে ঠিক করছে। কিন্তু সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার সামরিক উপস্থিতি তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। রুশ বাহিনী এখনও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসভিআর বলছে, এই বাধা অপসারণের জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিরিয়ায় রুশ সামরিক স্থাপনায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা তৈরি করছে। এই হামলার দায়িত্ব উগ্র তাকফিরি দায়ের সন্ত্রাসীদের উপর দিতে চায় আমেরিকা। এই গোষ্ঠীর বহু যোদ্ধা সিরিয়ায় সরকার পরিবর্তনের পরে কারাগার থেকে মুক্তি পেয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তারতুসে এক সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর 14 সদস্য নিহত হয়েছে। HTS নেতা আহমেদ আল সারা ওরফে আল জোলানির নেতৃত্বে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুর রহমান গত বুধবার এক বিবৃতিতে জানান, তাহরির আল শাম সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে স্বঘোষিত জননিরাপত্তা বিভাগের 14 জন সদস্য তারতুস প্রদেশের উপকণ্ঠে একটি অতর্কিত হামলায় নিহত হয়েছে। আব্দুর রহমান নিশ্চিত করেছেন যে এই অতর্কিত হামলায় 10 সশস্ত্র সদস্য আহত হয়েছে। তিনি দাবি করেন, এই অতর্কিত হামলাটি চালিয়েছে সিরিয়ার সাবেক সরকারের অবশিষ্ট বাহিনী। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আফ্রিকা মহাদেশে জৈব গবেষণাগার নির্মাণ ও পরিচালনায় বিশেষ মনোযোগ দিয়েছে। এসব গবেষণাগারের কার্যক্রম চিকিৎসা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলো সম্পূর্ণ সামরিক প্রকৃতির। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
রাশিয়ার আশেপাশের দেশগুলোতে জৈবিক গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে আমেরিকা নতুন প্রজন্মের জীবাণুস্ত্র তৈরি এবং সেগুলোকে মোকাবেলা করার জন্য ওষুধ প্রস্তুত রেখে পাশ্চাত্য এবং তাদের ওষুধ কোম্পানিগুলোর উপর নির্ভরতা বাড়াতে চাইছে। প্রথমত, আমেরিকা তার নাগরিকদের ঝুঁকিতে না ফেলে দেশের সীমানার বাইরে তার জৈবিক গবেষণা পরিচালনা করার সুযোগ পাচ্ছে, এর ফলে আঞ্চলিক ঝুঁকিও থাকছে না। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক চুক্তিগুলোকে পাশ কাটিয়ে তার অশুভ লক্ষ্য হাসিল করতে সক্ষম হচ্ছে। প্রকৃতপক্ষে আমেরিকা 1972 সালের জৈবিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধকরণ কনভেনশনকে গুরুত্ব দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজ ভূখণ্ডের বাইরে জীবাণু অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করার জন্য রাশিয়ার আহ্বানকে বারবার উপেক্ষা করছে এবং এ সংক্রান্ত কোনো চুক্তি সই করতে অস্বীকৃতি জানাচ্ছে। তৃতীয়ত, যে এলাকায় এ ধরনের গবেষণাগার স্থাপন করা হয় সেখানে পরিবেশের জন্য উপকারী অণুজীব এবং ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে এবং ওই অঞ্চলের বন্য প্রাণী এবং ইকোসিস্টেমের অপূরণীয় ক্ষতি হয়। চতুর্থত, এ ধরনের গবেষণাগার স্থাপন করে 1972 সালের কনভেনশনকে এড়িয়ে নিষিদ্ধ জীবাণুর পরীক্ষা চালাতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে ককেশাস এবং মধ্য এশিয়ার দেশগুলোতে সংক্রামক রোগের বিস্তারের কারণে অনেক বিশেষজ্ঞই মনে করেন এই অঞ্চলের দেশগুলোতে মার্কিন জৈবিক গবেষণাগার স্থাপনের কারণে এই সংক্রামক রোগগুলো ছড়িয়ে পড়েছে। এদিকে রুশ সরকারের সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যালেক্সি রেতিশচেভ সম্প্রতি জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ওই অঞ্চলেও তারা এ নিয়ে কাজ করে যাচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপপরিচালক অ্যালেক্সি রেতিশচেভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আফ্রিকার 18টি দেশে এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা চিকিৎসায় প্যাথোজেনিক এজেন্টের সংক্রমণ এবং প্রতিরোধের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারে। রুশ কর্মকর্তার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থাগুলো এই প্রকল্পের সঙ্গে জড়িত হয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপপরিচালক আরও বলেছেন, আফ্রিকার দেশগুলোর মধ্যে জিবুতি, ঘানা এবং নাইজেরিয়ায় মার্কিন সামরিক চিকিৎসা গবেষণা ইউনিট রয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেসব রোগের প্রতি আগ্রহী সেগুলো এখন বিশ্বে মহামারী হয়ে উঠছে এবং আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই অবস্থা থেকে মুনাফা করছে। এবছরের শুরুতে রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলভ বলেছিলেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে। সম্প্রতি এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমেরিকার এসব তৎপরতা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। করোনা মহামারীর সময় আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো দাবি করেছিলেন, মার্কিন অর্থায়নে ইউক্রেনে নির্মিত জৈব গবেষণাগারে বাদুড়ের শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ফার্স্ট টুডে বাংলা। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, আরবে এই দেশটিতে স্থিতিশীলতা চায় তেহরান। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ঘৃণ্য যুদ্ধাপরাধ বলল ইরান, হামাসের তীব্র নিন্দা। পাকিস্তান সেনাবাহিনীকে জড়িয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ সংক্রান্ত এক প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের। এবারে আরও একটি খবর, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে কিয়েব ও মস্কোর মধ্যে যে কোনো ধরনের শান্তি আলোচনার ব্যবস্থা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশ স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। ফিকো সম্প্রতি মস্কো সফরে গিয়ে ব্যক্তিগতভাবে তার এই ইচ্ছার কথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ব্যক্ত করেন। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশেষ সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা গণমাধ্যম সাক্ষরতা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে আমরা তথ্যযুগের মহাসমুদ্রে বাস করছি। প্রতিদিনই হাজার রকমের তথ্য আমাদের চারপাশে উকিঝুঁকি দিচ্ছে। গণমাধ্যম, সামাজিক মাধ্যম সহ নানা মাধ্যম থেকে আমরা এসব তথ্য পাচ্ছি। যদিও মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্যে আমাদের চারপাশ ছেয়ে যাচ্ছে, আর এই ভুল তথ্যের জালে আটকা পড়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি নানা ধরনের ক্ষতির। রাজনৈতিক দলগুলো ভুল তথ্য দিয়ে আমাদের বোকা বানাচ্ছে। বিভিন্ন কোম্পানি তাদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ঠকিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে হাজারো তরুণকে বিপদগামী করে দেশ জাতির জন্য হুমকি সৃষ্টি করা হচ্ছে। ফেক নিউজ বা ভুয়া সংবাদ প্রতিরোধ এখন বিশ্বব্যাপী আলোচিত বিষয়। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও অপতথ্যের ছড়াছড়ি এক অনস্বীকার্য বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইন্টারনেটে প্রকাশিত বা প্রচারিত সব কিছুকে বিশ্বাস করলে চলবে না। অপপ্রচার ও গুজবের ক্ষতি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে শিক্ষিত এবং ভুয়া বা মিথ্যা অথবা গুজবমূলক তথ্য যাচাই বা এর সত্যতা শনাক্ত করতে শিখতে হবে। এজন্য দরকার মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতা।
মিডিয়া লিটারেসি একটি পরিভাষা। এখানে মূলত দুটি শব্দ রয়েছে, একটি হলো মিডিয়া তথা মাধ্যম, আর অন্যটি হলো লিটারেসি তথা সাক্ষরতা। মাধ্যম বলতে বোঝায় যোগাযোগীয় এমন একটি প্ল্যাটফর্ম যার দ্বারা একটি বিপুল সংখ্যক দর্শক বা শ্রোতার কাছে তথ্য এবং বিনোদন পৌঁছে দেয়, যেমন সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট, ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল ইত্যাদি। সুতরাং মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতা বলতে বোঝায় বিভিন্ন ধরনের মিডিয়া থেকে পাওয়া বার্তা বা তথ্যগুলো পাওয়া মাত্রই বিশ্বাস না করে সেটি সত্য না মিথ্যা তা যাচাইয়ের সক্ষমতা অর্জন করা। এক্ষেত্রে দর্শক, শ্রোতা বা পাঠকের চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান বা সক্ষমতা থাকা জরুরি। এগুলো হল মিডিয়ায় প্রবেশের সক্ষমতা, মিডিয়া প্রদত্ত বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষমতা, মিডিয়ার বার্তা মূল্যায়ন করার সক্ষমতা, নিজেকে প্রকাশ এবং যোগাযোগের জন্য মিডিয়াকে যথাযথভাবে ব্যবহার করতে বা তৈরি করতে পারা।
বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত বার্তা বা তথ্য পেলেই সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে সঠিক যাচাই বাছাই করার পর তা বিশ্বাস করতে হবে, সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বর্তমানে গণমাধ্যমের বৈচিত্র্য ও সহজলভ্যতার সুযোগে বিশ্বে নানা ধরনের ভুয়া ও অসত্য তথ্যের যেন বন্যা চলছে। প্রতিদিনই হাজার রকমের গুজব বা তথ্য কোনো না কোনো মাধ্যমে ছড়াচ্ছে, বিশেষ করে অনলাইন মাধ্যমে এর প্রবণতা বেশি। সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ নানা মাধ্যমে এসব তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক ক্ষেত্রে নানান বিপত্তি ঘটছে। শিশু কিশোররাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা গণমাধ্যম ব্যবহার করে। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এবং দরিদ্র পরিবারগুলোতেও এখন প্রথাগত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের হার ও মাত্রা দুটোই বেড়েছে। শ্রেণী, পেশা, বয়স, লিঙ্গ নির্বিশেষে অনেকের মধ্যেই গণমাধ্যম সাক্ষরতার অভাব রয়েছে, তাই সবার মধ্যেই গণমাধ্যম সাক্ষরতা তৈরি বা বাড়ানো প্রয়োজন।
অস্থিতিশীল বা সংকটময় যে কোনো পরিস্থিতিতে গণমাধ্যম সাক্ষরতার অভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগকালে দেখা যায় সাধারণ মানুষ বা অডিয়েন্সের অনেকেই যার কাছে যা শোনে তাই বিশ্বাস করে। কোনো তথ্য কোথা থেকে এলো, সেই তথ্য বা তথ্যের উৎস বিশ্বাসযোগ্য কিনা তা যে বিবেচনায় রাখা জরুরি এ ভাবনাই হয়তো অনেকের নেই। দুর্বল বা ভুয়া সংবাদ মাধ্যম, বিশ্বস্ত গণমাধ্যম, ফেক নিউজ, গুজব আর বস্তুনিষ্ঠ সংবাদ এসবের মধ্যে অনেকেই পার্থক্য করতে পারেন না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই ভেসে বেড়ায় অনেকে সেটি নিজে বিশ্বাস করেন এবং অন্যের কাছেও তা প্রচার করেন। গণমাধ্যম সাক্ষরতা শিক্ষা থাকলে শিশুরা গণমাধ্যম ব্যবহারের সময় এতে থাকা বিষয়বস্তু সত্য মিথ্যা, বস্তুনিষ্ঠতা, মান ও এর উদ্দেশ্য সম্পর্কে অডিয়েন্সের স্পষ্ট ধারণা থাকবে, ফলে মিথ্যা তথ্য বা গুজবে বিশ্বাস করার প্রবণতা কমবে। অভিভাবকদের উচিত দেশ বিদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে শিশুদের সঙ্গে মুক্ত আলোচনা করা।
গণমাধ্যমের ব্যবহার, গুরুত্ব, ভালোমন্দ দিক ও বয়স অনুপাতে নিরাপদ ব্যবহারের ধারণা শিশুদের মধ্যে তৈরি করা জরুরি। ব্যক্তিগত পর্যায়েও এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিজের জানাশোনার পরিধি বাড়ানো এবং এসবের নৈতিক ব্যবহারের প্রতি দায়বদ্ধতার বোধ জাগ্রত করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, আমরা সাঁতার না জানলে যেমন বেশি পানিতে ডুবে যাই, তেমনি গণমাধ্যম সাক্ষরতার অভাবে আমরা গণমাধ্যমের সমুদ্রসম তথ্য ও বিষয়বস্তুর মধ্যে ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিশু কিশোরেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমে খবর, নাটক, সিনেমার মাধ্যমে যে বার্তাগুলো দর্শকদের জানানো হয়
তা গণমাধ্যম সাক্ষরতার অজ্ঞতার কারণে দর্শক ও পাঠকরা বুঝে উঠতে পারেন না। যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিষয়ে খবর বা নাটক সিনেমার মাধ্যমে তথ্য সরবরাহ করা হলেও দর্শক পাঠকদের অনেকেই উল্টো সেই নিপীড়ক হয়ে ওঠেন, তার উদাহরণ অফুরন্ত। আবার গণমাধ্যম যে কেবল সচেতনতা তৈরির জন্যই খবর অনুষ্ঠান প্রচার করছে তা নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই পাঠক দর্শকের গণমাধ্যম সাক্ষরতার অজ্ঞতার সুযোগ নিয়ে তারা যৌন সুড়সুড়ি দেয়, রগরগে সোজাসাপটা ভোগে প্রলুব্ধ করে, এমন অনুষ্ঠানই পরিবেশন করছে বেশি।
যাই হোক, আগামী আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, সে আসরেও আমাদের সঙ্গেই থাকবেন বলে আশা করছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে ইরানের তৎপরতা নিয়ে কথা বলেছি, বিশেষ করে ন্যানো টেকনোলজিতে ইরানের অগ্রসরতার কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরেও আমরা তারই ধারাবাহিকতায় আরও কিছু কথা বলার চেষ্টা করব।
আপনারা জানেন যে কিছুদিন আগে ইরানে ন্যানো ফাইবার বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। এই ন্যানো ফাইবার তৈরির মেশিনের সাহায্যে যে কার্পাস জাতীয় সুতা তৈরি হয়, সাধারণ ফিল্টারে ন্যানো ফাইবার যোগ করে ফিল্ট্রেশন সিস্টেমে কাজে লাগানো হয়। নাকে পরার মাস্ক কিংবা সুয়ারেজ সিস্টেমে এই ন্যানো প্রযুক্তির প্রয়োগের ফলে ফিল্ট্রেশনের যে কাজ তার কার্যক্ষমতা ব্যাপক বেড়ে যায়। ইরানে বিদ্যুৎ উৎপাদনের কারিগরি প্রযুক্তিতে এই ন্যানো টেকনোলজির প্রয়োগ করার ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমে গেছে। ইরান এরই মধ্যে এই ন্যানো টেকনোলজি বেশ কয়েকটি দেশে রপ্তানি করেছে। নাইজেরিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া তার অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, এ নিয়ে আমরা আরও কিছু কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ন্যানো টেকনোলজিতে ইরানের অগ্রগতির কথা বলছিলাম আমরা। ইরানের প্রকৌশলীরা ন্যানো প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা করে একটি যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। ওই যন্ত্র পানি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক কাজে লেগেছে। বিশেষ করে নতুন ওই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খুব কম খরচে খাবারের পানি পরিশোধন করা হচ্ছে। বিশ্বব্যাপী আজকাল পণ্য সামগ্রী সরবরাহের মাত্রা অনেক বেড়ে গেছে, সেই সঙ্গে বেড়েছে প্যাকেজিংয়ের ভূমিকাও। বিশেষ করে উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে প্যাকেজিং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি শিল্পে পরিণত হয়েছে। উন্নত প্যাকেজিং সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্যপণ্যের ভেতর বাইরের কোনো রোগজীবাণু প্রবেশ করতে পারে না, যার ফলে খাদ্যমান অটুট থাকে এবং খাবারের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
সাধারণ প্যাকেজিং সিস্টেমের চেয়ে উন্নত বা স্মার্ট প্যাকেজিংয়ে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে ন্যানো টেকনোলজির প্রয়োগের বিষয় তো রয়েছেই, তার বাইরেও রাসায়নিক, উষ্ণতা ও ব্যাকটেরিয়া মুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও রয়েছে। ইরানি গবেষকরা একই সঙ্গে মাইক্রোবিয়াল ন্যানো সেলুলয়েড এবং ন্যানো পার্টিকেল অক্সাইড ব্যবহার করে এক ধরনের ন্যানো কম্পোজিট ফিল্ম বা খাদ্য প্যাকেজিং ফিল্ম তৈরি করতে সক্ষম হয়েছে। এই ফিল্মটি ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসেবে কাজ করে। পুড়ে যাওয়া কিংবা ক্ষতস্থান জীবাণুমুক্ত করার ক্ষেত্রেও ন্যানো ফিল্ম কাজে লাগানো হয়।
প্যাকেজিং শিল্পে ইরানি গবেষকদের আরও একটি অর্জন হল পলিমেরিক কার্বোহাইড্রেটস স্টার্সে ন্যানো পার্টিকেলস প্রয়োগ করা এবং ন্যানো কম্পোজিট প্লাস্টিক তৈরি করা, যা পরিবেশকে দূষণমুক্ত করার পাশাপাশি খাদ্য সামগ্রীকে দীর্ঘ সময় নিরাপদ ও সতেজ রাখে। এই ন্যানো কম্পোজিট প্লাস্টিক খাবারের সংবেদনশীল পুষ্টিকর উপাদানগুলোকে অতি বেগুনি রশ্মির ক্ষতির থেকেও সুরক্ষা দেয়। মহাকাশ শিল্প বেশ জটিল ও অনন্য সাধারণ বৈশিষ্ট্যপূর্ণ একটি কারিগরি প্রযুক্তি। এই প্রযুক্তি একটি দেশের গৌরব, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে। আজকাল বিভিন্ন দেশ চেষ্টা করছে চালকবিহীন বিমান বা ড্রোন বানাতে। ইরান এই শিল্পে অকল্পনীয় অগ্রগতি লাভ করেছে।
প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্র নির্মাণ করা ছাড়াও ইরানের মহাকাশ শিল্প গবেষকরা আরও বহু রকমের উড়োযান তৈরি করতে সক্ষম হয়েছে। এসবের মধ্যে রয়েছে চালকবিহীন বিমান, হালকা বিমান, বেশ হালকা বিমান এবং অতি হালকা বিমান। বিমান চালনা প্রশিক্ষণ সহ ট্রাফিক কন্ট্রোল করা এবং সীমান্ত রক্ষায় এগুলোর ব্যবহার খুবই কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর কর্মতৎপরতার আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হল মাইক্রো ইলেকট্রনিক। সার্জারি রোবট তৈরি, MS রোগীদের জন্য নতুন নতুন ওষুধ তৈরি, মোবাইল ফোনের জন্য নতুন প্রজন্মের সিম কার্ড তৈরি যা বিভিন্ন প্রকারের স্মার্ট কার্ডে ব্যবহার উপযোগী, দূরনিয়ন্ত্রিত চালকবিহীন ডুবোজাহাজ যেগুলো পানির গভীরতা নির্ণয় করা সহ ছবি তোলা ইত্যাদি আরও বহু কাজে ব্যবহৃত হয়, 3D স্ক্যানার নির্মাণ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক ক্ষেত্রে। বিগত কয়েক বছর ধরে ইরানি বিজ্ঞানীরা মাইক্রো ইলেকট্রনিক ক্ষেত্রে এই কাজগুলো সফলতার সঙ্গে করে যাচ্ছে। আরও বহু রকমের সাহায্যকারী রোবটও তৈরি করছে ইরান, বিশেষ করে যেসব দুর্গম এলাকায় মানুষের পক্ষে কাজ করা দুরূহ সেসব এলাকায় রোবট কাজ করে। ভূমিকম্প কবলিত এলাকায় রোবটের সাহায্য খুবই কার্যকর।
যাই হোক শ্রোতা বন্ধুরা, ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানি করার জন্য করিডোর প্রতিষ্ঠার কাজ চলছে। এই করিডোর প্রতিষ্ঠিত হলে বিশ্ববাজারে ইরানের এইসব পণ্য ছড়িয়ে যাবার পথ সুগম হবে। হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাক ইরান যুদ্ধের দ্বিতীয় বৎসরে পরিচালিত অন্যতম বড় অভিযান ফাতহুল মবিন সম্পর্কে আলোচনা করেছি, সেই সঙ্গে এর পরবর্তী অভিযান বাইতুল মুকাদ্দাসের প্রেক্ষাপট নিয়েও কিছু কথা বলেছি। বাইতুল মুকাদ্দাস নিয়ে বিস্তারিত আলোচনার আগে আজ আমরা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ফাতহুল মবিন অভিযানের প্রভাব সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সামিনুল আয়েমে ও তারিকুল কুদসের চেয়ে ফাতহুল মবিন অভিযানে ইরানের অর্জন ছিল বহুগুণ বেশি। অভিযানে ইরাকি বাহিনী চরম পরাজয়ের স্বাদ উপভোগ করে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্যে ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের মিত্ররা বাগদাদের জন্য তাদের অর্থ অস্ত্রের ভাণ্ডার খুলে দেয়। মিশর, জর্দান ও সুদানের মতো যেসব আরব দেশের পক্ষে সাদ্দামকে অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য করা সম্ভব ছিল না, সেসব দেশ সৈন্য পাঠিয়ে বাগদাদকে সহযোগিতা করে। ইরানি যোদ্ধাদের হাতে বিভিন্ন অভিযানে যেসব ইরাকি সেনা ধরা পড়ে, তাদের মধ্যে অন্যান্য আরব দেশ থেকে আসা প্রচুর ভাড়াটে সৈন্য ছিল।
এদিকে যুদ্ধের ময়দানে ইরানের সাফল্য দেশের রাজনৈতিক অঙ্গনে নবগঠিত ইসলামী শাসন ব্যবস্থার হাত শক্তিশালী করে। ইসলামী সরকার বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর পরিকল্পিত হত্যাকাণ্ড কমে আসে এবং বিপ্লব বিরোধী অন্যান্য গোষ্ঠীকে দমনের পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হয়। মুজাহিদিন খালক নামে পরিচিত মোনাফেকিন গোষ্ঠী ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি তেহরান জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে রাজধানী শহরে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, সে অবস্থার পরিবর্তনে কঠোর পদক্ষেপ নেয়। মোনাফেকিন গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর দমন অভিযান চালানো হয় এবং নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পর্যুদস্ত করে ফেলা হয়।
মুজাহিদিনে খালক তেহরানের কিছু আবাসিক বাড়িতে ঘাঁটি গেড়ে নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 1982 সালের মার্চ ও এপ্রিল মাসে এ ধরনের কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এসব অভিযানে মুনাফিকিন গোষ্ঠীর দ্বিতীয় শীর্ষ নেতা মুসা খিয়াবানি এবং শীর্ষ নেতা মাসুদ রাজাফির স্ত্রী ও এ গোষ্ঠীর প্রভাবশালী সদস্য আশরাফ রাবি নিহত হয়। তেহরানের পাশাপাশি ইরানের অন্য অনেক শহরে মুনাফিকিন গোষ্ঠীর বিরুদ্ধে একই ধরনের অভিযান পরিচালনার পর এ গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডাররা ইরান থেকে পালিয়ে যায়। সন্ত্রাসী গোষ্ঠীর এই ব্যর্থতার ফলে এটিকে দিয়ে আমেরিকা ইরানের ইসলামী সরকার ব্যবস্থা পতন ঘটানোর যে স্বপ্ন দেখেছিল তা ধূলিসাৎ হয়ে যায়।
যুদ্ধক্ষেত্রের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে ইরানের ইসলামী সরকারের একের পর এক এসব সাফল্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে আমেরিকা সহ গোটা পাশ্চাত্যকে ভাবিয়ে তোলে। সে সঙ্গে দেশে বিদেশে বসবাসকারী ইরানের বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কাছে এটি সুস্পষ্ট হয়ে যায় যে ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি এতটা শক্তিশালী হয়েছে যে শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে এই শাসন ব্যবস্থার পতন ঘটানো যাবে না। প্রকৃতপক্ষে মুনাফিকিন গোষ্ঠী পরাজিত হয়েছিল ইরানের সাধারণ জনগণের হাতে। দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে দেশের জনগণ এই গোষ্ঠীর সন্ত্রাসীদের অবস্থান সরকারের নিরাপত্তা বাহিনীকে জানিয়ে দেয়, যার ফলে বিপ্লব বিরোধী এই গোষ্ঠীকে দমন করা সশস্ত্র বাহিনীর পক্ষে সহজ হয়।
দেশের ভেতরে এরকম একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীকে দমনের ফলে আগ্রাসী ইরাকের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রেও ইরানি যোদ্ধারা শক্তিশালী অবস্থানে চলে যায়। ১৯৮২ সালের ৩০ এপ্রিল বায়তুল মুকাদ্দাস অভিযান পরিচালিত হয়। এর আগের কয়েকটি অভিযানে ইরানি সেনাবাহিনী ও আইআরজিসির হাতে শোচনীয় পরাজয়ের ফলে ইরাকি বাহিনী তখন ছিল বিপর্যস্ত অবস্থায়, ফলে নতুন করে সংঘটিত হয়ে আবার যুদ্ধ করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল। ইরাকি সেনাদের মনোবল এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা যেকোনো ফ্রন্টে ইরানি যোদ্ধাদের এগিয়ে আসতে দেখলে হয় পালিয়ে যেত অথবা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ইরানি সৈন্যদের হাতে বন্দী হত।
যুদ্ধের এ পর্যায়ে রিজার্ভ সেনা না থাকা ছিল ইরাকি বাহিনীর জন্য একটি বিরাট সমস্যা। সাদ্দাম সরকার মাত্র কয়েকদিনের ব্যবধানে গোটা ইরান দখলের পরিকল্পনা হাতে নিয়ে ১৯৮০ সালে ইরানের উপর আগ্রাসন চালায়। সে সময় ইরাকি সেনাবাহিনীর সবগুলো ইউনিটকে ব্যবহার করা হয় এবং ইরানের দখলীকৃত এলাকাগুলোতে এসব সেনা ইউনিট মোতায়েন করা হয়। বাগদাদ কখনো কল্পনা করেনি যে ইরানের নবগঠিত ইসলামী সরকার পাল্টা হামলা চালানোর সক্ষমতা রাখে, তাই অতিরিক্ত বা রিজার্ভ সেনা রাখার প্রয়োজন মনে করেননি তৎকালীন ইরাকি স্বৈরশাসক সাদ্দাম।
এর পরিণতি যা হবার তাই হয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদস্থ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ এ সম্পর্কে বলেন, ইরাকিরা ইরানের যতগুলো এলাকা দখল করেছিল তার প্রত্যেকটির গুরুত্ব বিবেচনায় সবখানে কিছু সেনা মোতায়েন করে রেখেছিল, ফলে আমরা যখন বিশেষ একটি অঞ্চলে অভিযান পরিচালনা করতাম তখন আমরা নিশ্চিত ছিলাম যে অন্যান্য অঞ্চল থেকে ইরাকের কোনো রিজার্ভ সেনা তাদের সহযোগিতায় আসতে পারবে না।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের যোদ্ধাদের পাল্টা হামলায় ইরাকি সেনাদের যুদ্ধ করার ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছিল। যুদ্ধের প্রথম ধাক্কায় দখল করে নেয়া ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর খোররাম শহরে ইরাকের থার্ড সাজোয়া ডিভিশন মোতায়েন করা হয়েছিল, কিন্তু কয়েকটি অভিযানে ইরানি যোদ্ধাদের হাতে মার খাওয়ার পর এই ডিভিশন বিলুপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল। তারিকুল কুদস অভিযানে ইরাকের নবম সাজোয়া ডিভিশন ধ্বংস করা হয়েছিল এবং ৩৬তম সাজোয়া ব্রিগেডেরও চরম ক্ষতি হয়েছিল। এরপর ফাতহুল মুবিন অভিযানে দশম সাজোয়া ডিভিশন এবং প্রথম মেকানিক্যাল ডিভিশন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
সার্বিকভাবে বায়তুল মুকদ্দাস অভিযানের আগে আগ্রাসী ইরাকি বাহিনীর শক্তি ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়। হাজার হাজার ইরাকি সেনা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয় এবং আগ্রাসী বাহিনীর প্রচুর যুদ্ধাস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম গনিমতের মাল হিসাবে ইরানের হস্তগত হয়। স্বাভাবিকভাবেই এরকম একটি অবস্থায় নতুন করে যুদ্ধ শুরু করা সাদ্দাম বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। তাই বায়তুল মুকদ্দাস অভিযানের আগে সামরিক দিক দিয়ে ইরান ইরাকের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে যায়। এ বিষয়টি যে শুধু সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকারকে ভাবিয়ে তোলে তাই নয়, সেই সঙ্গে ইরাকের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দেয়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আগামী আসরে আমরা বায়তুল মুকদ্দাস অভিযানের আগে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ফাতহুল মুবিন অভিযানের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।